ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা এবং ভারতে রাত ৯:৩০। আমি সঞ্জানা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
সদ্য কার্যকর হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
রয়েছে কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
ছত্তিশগড়ের ভিলাই ইস্পাত কারখানায় আজ সকালে এক বিস্ফোরণে ৯ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন, গুরুতর আহত হয়েছেন ১৪ জন।
এছাড়াও রয়েছে নিয়মিত ইংরেজি শিক্ষার আসর এভরিডে গ্রামার। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ
খবর, পড়ছি সরকার কবিরুদ্দিন। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হেলি পদত্যাগ করেছেন বলে খবরে প্রকাশ। বিস্তারিত খবরাখবরের জন্য এখন প্রতীক্ষায় রয়েছে সংবাদ মাধ্যম। মঙ্গলবার সকালে ট্রাম্প বলেন হেইলি তার পদ ছাড়বেন বছরের শেষাশেষি গিয়ে। ইতিমধ্যে এক্সিয়স বার্তা সূত্রে জানা গিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হেইলির পদত্যাগ গ্রহণ করেছেন। ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেন যে হেইলি আবার তার প্রশাসনে ফিরে আসবেন, ভিন্ন কোনো অবস্থানে, অন্য কোনো ভূমিকায়। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পদে নিযুক্তির আগে হেইলি ছিলেন সাউথ ক্যারোলাইনার গভর্নর। এই পদে তিনি পুনর্নির্বাচিত হন। সাউথ ক্যারোলাইনার গভর্নর পদে তিনি ছিলেন প্রথম নারী। যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের সর্বসাম্প্রতিক সদস্য বিচারপতি ব্রেট ক্যাভানা বিব্রতকর মনোনয়ন প্রক্রিয়ার বৈতরণী পার হয়ে বিচারপতির পদে অধিষ্ঠিত হয়ে প্রত্যয় ব্যক্ত করেছেন। বিচার্য প্রতিটি বিষয় খোলা মন নিয়ে শ্রদ্ধাবনত চিত্তে বিচার করবেন তিনি। আনুষ্ঠানিক বিচার বিভাগীয় শপথ গ্রহণ অনুষ্ঠানে এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি। হোয়াইট হাউসের ইস্ট রুমে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি অ্যান্থনি কেনেডি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে। যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের ১১৪তম বিচারপতি 53 বছর বয়সী ব্রেট ক্যাভানা বলেন তাঁর দপ্তরে যে ৪ ল ক্লার্ক কাজ করবেন, যে ৪ জনকে তিনি এ কাজে নিয়োগ দেবেন তাঁরা সবাই হবে নারী। সুপ্রিম কোর্টের ইতিহাসে যেমনটি কিনা এর আগে আর কখনোই ঘটেনি। আফগানিস্তানে শান্তি ও সমঝোতা কায়েম বা আফগান পিস অ্যান্ড রেকনসিলিয়েশন বিষয়ের নবনিযুক্ত বিশেষ প্রতিনিধি জালমে খলিলজাদ তালেবানদেরকে কাবুল সরকারের সঙ্গে আলোচনার টেবিলে জমায়েত করতে প্রতিবেশী রাষ্ট্রের মদত অন্বেষায় আজ মঙ্গলবার মিলিত হন পাকিস্তানের শীর্ষ কর্তা ব্যক্তিদের সঙ্গে। ইতিমধ্যে বর্ধমান মারাত্মক প্রাণঘাতী আফগান যুদ্ধের ১৭ বর্ষপূর্তি হল এই গেল রবিবার দিন। জন্মসূত্রে আফগানিস্তানের লোক খলিলজাদ ইসলামাবাদ যাবার আগে গিয়েছিলেন কাবুলে, এখন তিনি যাবেন সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং কাতার। এই কাতারেই রয়েছে আফগান তালেবানদের তথাকথিত পলিটিক্যাল অফিস, রাজনৈতিক কার্যালয়। পূর্বাভাসে বলা হচ্ছে সামুদ্রিক ঘূর্ণি হারিকেন মাইকেল এখন আরও বলশালী হয়েছে, দুর্বার হয়ে এ ঘূর্ণি এখন ক্যাটাগরি ২ শক্তি নিয়ে এগিয়ে চলেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের দক্ষিণ পূর্ব উপকূল অভিমুখে। গভর্নর রিক স্কট বলছেন আজ মঙ্গলবার অথবা আগামীকাল বুধবার এ ঝড় আরও উদ্দাম হয়ে ভূমিভাগে আছড়ে পড়বে ৩ ক্যাটাগরির শক্তি নিয়ে। ন্যাশনাল হারিকেন সেন্টার বলছে এই মুহূর্তে মাইকেল রয়েছে সৈকত শহর প্যানামা সিটির প্রায় ৬৩৫ কিলোমিটার দক্ষিণ প্রান্তে। ঝড়ের আবর্তে উথালি পাথালির মাত্রা এখন ঘন্টায় প্রায় ১৫৫ কিলোমিটার। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। বাংলাদেশে সদ্য কার্যকর হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনটি পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এ আইনকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতেও বলা হয়েছে ওই সংস্থাটির পক্ষ থেকে। এরই উপর রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
মঙ্গলবার জেনেভায় এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের মুখপাত্র রাবিনা শ্যাম দাসানি। প্রয়োজনে জাতিসংঘে বাংলাদেশের সরকারকে সহায়তা করতেও প্রস্তুত রয়েছে সংস্থাটি। রাবিনা বলেন গত সোমবার বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন কার্যকর হয়েছে। প্রণীত আইন ব্লগার, সমালোচক, ইতিহাসবিদ ও সাংবাদিকদের কার্যক্রমের উপর তীব্র প্রভাব ফেলবে। পাশাপাশি ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতার যে অধিকার রয়েছে তার বৈধ চর্চাকে শাস্তির মুখোমুখি করবে। ডিজিটাল সিকিউরিটি আইনে ওয়ারেন্ট ছাড়াই পুলিশকে তল্লাশি ও গ্রেপ্তার করার ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। রাবিনা বলেন, ইন্টারন্যাশনাল কমেন্ডেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসের প্রতি বাংলাদেশের যে দায়বদ্ধতা রয়েছে নতুন ডিজিটাল নিরাপত্তা আইন তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় এমন কোনো বক্তব্য অনলাইনে প্রচার করার দায়ে দীর্ঘমেয়াদে 7 বছর পর্যন্ত কারাদণ্ড বা আর্থিক জরিমানা করার বিধান রাখা হয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
জাতিসংঘের টেকসই উন্নয়ন SDG লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে আয় এবং সম্পদের বৈষম্য কমানোর বিষয়ে বাংলাদেশের পরিস্থিতির তেমন কোনো অগ্রগতি না হওয়ার চিত্র উঠে এসেছে আন্তর্জাতিক সংস্থা অক্সফ্যামের এক রিপোর্টে। এরই উপর রিপোর্ট করছেন ঢাকা থেকে জহুরুল আলম।
ডেভেলপমেন্ট ফাইন্যান্স ইন্টারন্যাশনালকে সঙ্গে নিয়ে অক্সফ্যাম তাদের দ্বিতীয় কমিটমেন্ট টু রিডিউসিং ইনইকুয়ালিটি সূচক প্রস্তুত করেছে, যা সংস্থাটি মঙ্গলবার প্রকাশ করেছে। সূচকে 157টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 148তম, যা গত বছরের প্রতিবেদনে একই জায়গায় ছিল। বৈষম্য কমিয়ে আনার ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে পিছিয়ে আছে দক্ষিণ এশিয়া। আর সূচকে এ অঞ্চলের যে 8টি দেশের তথ্য এসেছে তাদের মধ্যে বাংলাদেশ আছে 7 নম্বরে। SDG-র অন্যতম লক্ষ্য হল দেশে দেশে আয় ও সম্পদের বৈষম্য কমিয়ে আনা। অক্সফ্যাম বলেছে, জাতিসংঘের সদস্য 193টি দেশ 2015 সালে SDG-র লক্ষ্য পূরণে কাজ করার অঙ্গীকার করে। তবে আয় ও সম্পদের বৈষম্য কমিয়ে আনতে না পারলে SDG-র প্রথম লক্ষ্য অনুযায়ী দারিদ্র দূর করা অসম্ভব। এবারে সূচকে সবচেয়ে এগিয়ে আছে ডেনমার্ক এবং পিছিয়ে সিয়েরা লিওন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের ছত্তিশগড় রাজ্যে ভিলাই ইস্পাত কারখানায় আজ মঙ্গলবার সকালে এক বিস্ফোরণ ঘটে 9 শ্রমিক প্রাণ হারিয়েছেন, গুরুতর আহত হয়েছেন 14 জন। শুনুন রিপোর্ট, পাঠিয়েছেন কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তী।
আজ সকাল 10:30 নাগাদ কোক আভেনের কাছে গ্যাসের একটি পাইপলাইনে বিস্ফোরণের পর আগুন লেগে যায়। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া সেইল জানিয়েছে, ওই সময় রুটিন মাফিক গ্যাস পাইপলাইন পরিষ্কার করার কাজ চলছিল, হঠাৎ ওই দুর্ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। এখন পর্যন্ত সেইল 9 জনের মৃত্যুর খবর দিয়েছে, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। দমকল বাহিনী বেলা 2 নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে বটে, কিন্তু আগুনের তাপে আর ঘন কালো ধোঁয়ায় উদ্ধার কাজ চলছে ধীর গতিতে। কেন্দ্রীয় ইস্পাত ও খনি দপ্তরের প্রতিমন্ত্রী বিষ্ণু দেওসাই এই দুর্ঘটনার খবর পেয়ে ভিলাইয়ে চলে গিয়েছেন। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আনুষ্ঠানিকভাবে পোপ ফ্রান্সিসকে পিয়ংইয়াং সফরের আমন্ত্রণ জানিয়েছেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই ইনের মুখপাত্র কিম ইউ হিউম মঙ্গলবার সাংবাদিকদের জানান, প্রেসিডেন্ট মুন 17 অক্টোবর যখন পোপ সফর করবেন তখন উত্তর কোরিয়ার নেতার আমন্ত্রণের কথা তাকে তিনি জানাবেন। গত মাসে পিয়ংইয়াংয়ে শীর্ষ সম্মেলনের সময় প্রেসিডেন্ট মুনের কাছে পোপ ফ্রান্সিস যেন উত্তর কোরিয়া সফরে আসেন সে ইচ্ছের কথা জানান কিম জং উন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের 9 দিনের ইউরোপ সফরের সময় পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। ওই সফরের সময় তিনি ডেনমার্ক, ফ্রান্স এবং ইটালি যাবেন। ইউক্রেনের উত্তরাঞ্চলীয় কর্তৃপক্ষ মঙ্গলবার সামরিক বাহিনীর একটি ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের পর 12,000 মানুষকে অন্যত্র নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইচনিয়ার কাছের ডিপোতে সকালে প্রথম বিস্ফোরণ ঘটে এবং এর কয়েক ঘণ্টা পর 2 থেকে 3 সেকেন্ড পরপর বিস্ফোরণ ঘটে। এখন পর্যন্ত কোনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এবং এই দুর্ঘটনার কারণ কি সেটাও এখনও স্পষ্ট হয়নি। আফগানিস্তানের দক্ষিণাংশে আত্মঘাতী এক বিস্ফোরণে সংসদীয় নির্বাচনের এক পদপ্রার্থী এবং সেই সঙ্গে তাঁর জনানয় সমর্থক নিহত হয়েছেন। এরই মাত্র একদিন আগে তালেবান দুর্বৃত্ত দলটি ঘোষণা করেছিল যে সহিংস আক্রমণ অভিযান চালিয়ে আসন্ন ওই নির্বাচন তারা বানচাল করে দেবে। জনৈক কর্মকর্তা বলেছেন, হামলাকারী দক্ষিণাংশের হেলমান্ড প্রদেশের রাজধানী লস্করগার একটি নির্বাচনী প্রচারণা দফতর নিশানা করে ওই হামলা চালিয়েছে। প্রদেশটির পুলিশ বিভাগীয় মুখপাত্র আব্দুসালাম আফগান ভয়েস অফ আমেরিকাকে জানান, বিস্ফোরণে জখম হয়েছেন 15 ব্যক্তি। ওই পুলিশকর্তা নিহত প্রার্থীকে সালেহ মোহাম্মদ আচকজাই বলে শনাক্ত করেছেন। উনি ভোলেসি জিরগা থেকে সংসদের নিম্ন পরিষদের একটি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। এই ছিল এ পর্যন্ত বিশ্ব সংবাদ।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার, 1575 কিলোহার্টজ এবং ফেসবুকে। চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জরুরি চাহিদা পূরণে আরও $579 মিলিয়ন প্রয়োজন বলে জানিয়েছেন রোহিঙ্গা রেসপন্স কর্মসূচির প্রধান অ্যানিকা স্যান্ডল্যান্ড। বিস্তারিত জানাচ্ছেন আমাদের চট্টগ্রাম সংবাদদাতা মোয়াজ্জেম হোসাইন শাকিল।
চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জরুরি চাহিদা পূরণে আরও $579 মিলিয়ন প্রয়োজন বলে জানিয়েছেন রোহিঙ্গা রেসপন্স কর্মসূচির প্রধান অনিকা স্যান্ডল্যান্ড। রোহিঙ্গাদের জন্য চাহিদার তুলনায় প্রাপ্ত তহবিল আশঙ্কাজনকভাবে কম উল্লেখ করে তিনি আরো জানান, যৌথ সাড়াদান পরিকল্পনা বা জিআরপি এর চাহিদার মাত্র 39% তহবিল পাওয়া গেছে। প্রাপ্ত তহবিল আগামী ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে যাবে। এর ফলে জীবন রক্ষায় অপরিহার্য সব পরিষেবা কার্যক্রম পরিচালনা ঝুঁকির মুখে পড়বে। যদিও বা বর্তমানে বিশ্বের অনেক অঞ্চলে শরণার্থী সংকট দীর্ঘায়িত হচ্ছে, এরপরও আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা শরণার্থীদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন অনিকা স্যান্ডল্যান্ড। মঙ্গলবার বাংলাদেশস্থ বিভিন্ন দেশের দূতাবাসের উচ্চ পর্যায়ের কূটনীতিকদের একটি দলের সফর সঙ্গী হিসেবে কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনের পর তিনি এসব মন্তব্য করেন। রোহিঙ্গাদের সমস্যাগুলো সম্পর্কে সরাসরি জানতে অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ড, সুইডেন, সুইজারল্যান্ড, তুরস্ক, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। জাতিসংঘ ও ত্রাণ সংস্থাগুলো মনে করেন রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য টেকসই ও সম্পদের উপযোগী ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে দীর্ঘমেয়াদী সহায়তা দেওয়া প্রয়োজন। সেই সাথে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছাপ্রণোদিত ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের উপর জরুরি ভিত্তিতে চাপ প্রয়োগের প্রয়োজন রয়েছে। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা, কক্সবাজার।
বাংলাদেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য গায়েবী বা কাল্পনিক মামলা করা হয়েছে। ওই অভিযোগে হাইকোর্টে দায়ের করা রিট মামলায় বিচারকরা একমত হতে পারেননি। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
গায়েবী ও কাল্পনিক মামলা বন্ধে হাইকোর্টের একটি বেঞ্চের বিচারকরা একমত হতে পারেননি। একজন রুলের পক্ষে, অন্যজন বিরোধিতা করেছেন। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী রুল দেওয়ার পক্ষে মত দেন, এর বিরোধিতা করেছেন অপর বিচারপতি আশরাফুল আলম। বিভক্ত রায়ের কারণে বিষয়টি এখন যাবে প্রধান বিচারপতির কাছে, এরপর তিনি নতুন কোনো বেঞ্চ গঠন করে দেবেন। দেশব্যাপী 4,000 মামলায় 3 লক্ষাধিক আসামি করে গায়েবী ও কাল্পনিক মামলা দায়েরের পটভূমিতে প্রতিকার চেয়ে একটি রিট করেছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। শুনানিতে অংশ নিয়ে সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন সোমবার আদালতে বলেন, এ ধরনের মামলায় পুলিশের ভাবমূর্তি ও বিশ্বাসযোগ্যতা নষ্ট হচ্ছে। এ ধরনের মামলা প্রতিহিংসাপরণ হয়ে করা হয়েছে, যা কিনা সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী। ডক্টর কামাল বলেন, গত 1 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য গায়েবী মামলা করা হয়েছে। মামলার অভিযোগ, জব্দকৃত আলামত একই, মৃত ব্যক্তিকেও এখানে আসামি করা হয়েছে। ডক্টর কামাল বলেন, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেনের নামেও ককটেল বিস্ফোরণের মামলা দেওয়া হয়েছে। প্রথম দিন বিচারকরা সিনিয়র আইনজীবীদের বিরুদ্ধে মামলা করায় বিস্ময় প্রকাশ করেন। দ্বিতীয় দিনে সেই প্রেক্ষাপট বদলে যায়। রুল জারির ব্যাপারে বিচারকদের মধ্যে ভিন্নমত তৈরি হয়। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী রুলের পক্ষে মতামত রেখে বলেন, যারা মামলা করেছে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিতে হবে। বিচারপতি আশরাফুল কামাল রিটের পিটিশন নিয়ে প্রশ্ন তুলেন, বলেন, এটা ঠিকমতো উপস্থাপিত হয়নি, এটা ফৌজদারি মামলা, দরখাস্তকারীরা চাইলেই নিম্ন আদালতে প্রতিকার চাইতে পারেন, এরপর বিষয়টি নিষ্পত্তি ঘটে এখানেই। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বলিউডে একের পর এক অভিনেত্রী তাদের ওপর নানা ধরনের যৌন হেনস্থার প্রতিবাদে সরব হচ্ছেন। অভিনেত্রীরা কাদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন এবং সেসব অভিযোগের বিষয়ে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতিক্রিয়া কি, তা জানতে কলকাতার সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন তাওহিদুল ইসলাম।
হলিউডের মিটু আন্দোলনের ঢেউ এবার আশ্রয় পড়েছে আরব সাগরের তীরে মুম্বাইয়ের বলিউডে। একের পর এক অভিনেত্রী তাদের উপর নানা ধরনের যৌন হেনস্থার প্রতিবাদে সরব হচ্ছেন। এইসব বিষয় নিয়ে এখন আমরা কথা বলছি আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে। দীপঙ্কর চক্রবর্তী, শুরুতে আপনার কাছ থেকে জানতে চাই, হলিউডে এই আন্দোলন জোরালো হয়ে ওঠার পরই কি বলিউডের মহিলারা মুখ খোলার সাহস পান?
সেটা অনেকটাই সত্যি আমি বলবো, কারণ যে কোনো ক্ষেত্রেই দেখা যায় যে একটা কোথাও যদি একটা জোরালো আন্দোলন গড়ে ওঠে তখন বাকিরাও তখন হ্যাঁ আমারও তো এটা হয়েছিল, এটা হয় সবসময়ই হয়। এবং এই এই ক্ষেত্রে হলিউডের আন্দোলন, যেহেতু হলিউডটা আরো অনেক বেশি আন্তর্জাতিক পরিচিতি আছে, সেই জন্য সেখানকার নাম করা অভিনেত্রীরা যখন নাম করা অভিনেতা বা ফিল্ম ব্যক্তিত্বের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনার সাহস পেয়েছেন এবং হলিউড তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রি, তখন এখানেও সেই সাহসটা একটু ভালো হবে, এটা তো খুবই স্বাভাবিক কথা এবং সেটা হয়েছে ঠিকই বলেছেন।
সাম্প্রতিক সময় আমরা দেখেছি ভারতের নাম করা এবং জনপ্রিয় অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেই বিষয়টি কি আমাদেরকে একটু জানাবেন?
হ্যাঁ, আসলে নানা পাটেকরের বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে, তনুশ্রী দত্ত যে অভিযোগটা করেছেন, সেটা শুধুমাত্র নানা পাটেকরের না, নানা পাটেকর একজন, এছাড়াও আরো যে ওই ওইখান ওখানে যে ওই ফিল্মের যিনি পরিচালক ছিলেন তিনিও ওকে নানা রকমের অশ্লীল ইঙ্গিত করেছেন এবং তিনিও তনুশ্রী দত্তকে দিয়ে নানান রকমের খারাপ ধরনের কাজ করানোর চেষ্টা করেছেন, যেটা তনুশ্রী দত্ত প্রতিবাদ জানিয়েছেন। এবং তিনি এও বলেছেন যে নানা পাটেকর যেহেতু তার নামটা সবাই জানে এবং অভিনেতারা সবসময় ফিল্ম জগতের মুখপাত্র হন, কারণ তাদের লোকে চেনে, ক্যামেরার পেছনে যারা থাকেন তাদের নাম জানতে পারে হয়তো বড় জোর, কিন্তু তাদের অতটা চেনে না, সেই জন্য নানা পাটেকরকে নিয়ে বেশি হইচই হয়েছে।
আরো অনেক নায়িকা তো অভিযোগ এনেছেন, তারা কারাকার এবং কাদের বিরুদ্ধে অভিযোগ আনলেন?
দেখুন, নায়িকারা নির্যাতনের অভিযোগ কিন্তু কয়েকজন বিশেষ করে, তারা কিন্তু এই প্রথম নন। যেমন কঙ্গনা রানাউত, এই মুহূর্তে তিনি একজন পরিচালকের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন এবং যেই পরিচালক সেই কুইন নামে যে ছবিটা যেটা আমরা সবাই দেখে মুগ্ধ হয়েছি, যেখানে একজন নারী সে পুরুষতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সারা পৃথিবী নিজের মতন করে দেখল এবং নারী মুক্তি নারী স্বাধীনতা নিয়ে যেই ছবি কথা বলেছে, সেই ছবির পরিচালক তিনি পর্যন্ত অসভ্যতা করেছেন এর সঙ্গে, এই কঙ্গনা রানাউতের সঙ্গে, সেটা কঙ্গনা রানাউত এবার বলেছে। তবে কঙ্গনা রানাউত কিন্তু এর আগেও এই মিটু আন্দোলন জোরদার হওয়ার অনেক আগে থেকেই তিনি কিন্তু ঋতিক রোশনের বিরুদ্ধেও সরব হয়েছেন। ঋতিক রোশনের মতন একজন বিখ্যাত অভিনেতা এবং যার পেছনে তার পরিবারের পুরো মদত রয়েছে, তার বিরুদ্ধেও তিনি সরব হয়েছিলেন এবং সেটা কিন্তু মিটু আন্দোলনের অনেক আগে। এই ধরনের কঙ্গনার মতন কিছু সাহসী অভিনেত্রী সাহসী ব্যক্তি যারা কিন্তু এই আন্দোলনটাকে আরো অনেকটা বিস্তৃত করেছেন এবং আরো অনেকের মুখে প্রতিবাদের ভাষা জুগিয়েছেন, অনেকের বুকে সাহস জুগিয়েছেন, সুতরাং এদের আমি কঙ্গনা রানাউতের কথা শুধু একজনের ক্ষেত্রে বললে ঠিক হবে না, তিনি যেখানেই অনাচার দেখেছেন অত্যাচার দেখেছেন তার বিরুদ্ধে হোক অন্যদের বিরুদ্ধে হোক তার প্রতি হোক অন্যদের প্রতি হোক তিনি কিন্তু মুখ খুলেছেন।
এসব বিষয় নিয়ে ভারতের চলচ্চিত্র শিল্পের প্রতিক্রিয়া কি?
আসলে ভারতীয় চলচ্চিত্র শিল্পের বলতে আমরা এখানে মোটামুটি বলিউডের কথাটাই বলছি, এই জন্য যে টলিউড মানে আমাদের এখানে টালিগঞ্জের যে চলচ্চিত্র শিল্প রয়েছে বা অন্যান্য রাজ্যে তামিলনাড়ুতে কেরালায় ইত্যাদি জায়গায় যে সমস্ত শিল্প রয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে, সেখানে কিন্তু এখনো ঠিক এই ধরনের আন্দোলন গড়ে ওঠেনি, আমরা জানি না এখনো সেখানে কোনো কিছু ঘটেছে কিনা, কিন্তু বলিউডে এই আন্দোলনটা ইতিমধ্যেই গড়ে উঠেছে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যেমন হলিউডে ফিল্ম ইন্ডাস্ট্রি অভিযোগকারিনীদের পিছনে দাঁড়িয়েছেন এবং অভিযোগ যাদের বিরুদ্ধে করা হয়েছে তাদের শাস্তি দেওয়ার ব্যাপারে এগিয়ে গিয়েছে, এখানে কিন্তু ঠিক তার উল্টোটা। একটা জিনিস আমি বলছি, আমাদের আমরা একজন কথা বলেছি একজন সাংবাদিক যিনি ফিল্ম নিয়ে বহুদিন ধরে চর্চা করছেন, যিনি ফিল্ম নিয়ে লেখেন, পায়েল সেনগুপ্ত, তিনি কি বলেন শোনা যাক।
একজন অভিনেত্রীর অভিযোগকে কেন্দ্র করে ঘটনাটির সূত্রপাত এবং সেখান থেকে এখন তা ছড়িয়ে পড়েছে বিভিন্ন সেক্টরে। স্বনামধন্য অভিনেতাদের অনেকে তো বটেই, এখন বাদ নেই লেখক সাংবাদিকরাও এবং আরো অনেক ক্ষেত্রের মানুষজনও এখন মিটুকে জড়িয়ে পড়েছেন, কিন্তু মেয়েদের পাশে দাঁড়ানোর মানসিকতা বোধ হয় এখনো দেশে তৈরি হয়নি। বলিউড যেখানে মেন্টাল ওপেন মুখে লড়াই করে সেখানে কিন্তু কাউকেই ঐক্যবদ্ধভাবে কোন অভিনেত্রীর পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে না, এবং প্রতি ক্ষেত্রে অভ্যস্তভাবে তার দিকে প্রশ্ন আসছে এখন কেন, মানে এতদিন তিনি তার শারীরিক নিগ্রহের কথা চেপে রেখে এখন মুখ খুলেছেন কেন। আশ্চর্যজনক ভাবে এটাই অবাক লাগছে যে তিনি যখনই বলুন আজ হোক বা কাল, তার সত্যতা নিয়ে প্রশ্নটা তোলা হবে কেন প্রথমে কেন বিশ্বাস করে নেওয়া হচ্ছে না যে তিনি সত্যি কথাটাই বলছেন। মানে এক্ষেত্রে সবাই ধরে নিচ্ছেন যে তার একসময় কোট আনকোট কোনো ধান্দা ছিল, সেই ধান্দাটা পূরণ হয়নি বলেই এখন তিনি মুখ খুলেছেন। এই মানসিকতাটা অত্যন্ত ডিসঅ্যাপয়েন্টিং। বলিউড যেখানে ওপেন মুখে বড়াই করে, সেখানে এইভাবে একটা পুরুষতান্ত্রিক মনোভাবের ছাপ কেন রাখছে এটা মানে বোঝা মুশকিল। আর তাছাড়া এটা ধরে নেওয়াটাও আশ্চর্য নয় যে পিছনে একটা প্রচন্ড রাজনৈতিক মদত রয়েছে, কারণ মানে এটা বলিউড অ্যাকচুয়ালি আধুনিক ভারতের একটা ছবি তুলে ধরছে বলা যায়, যাদের একটা উপরিতলার একটা শিক্ষিত সমাজ ছাড়া ভেতরে ভেতরে কারোরই মানসিকতা আসলে বদলায়নি, সবাই মেয়েদের এখনো পণ্য হিসেবেই গণ্য করে। তো সেক্ষেত্রে এই অভিযোগগুলো বারবার আসছে এবং যারা অভিযোগ করছেন তাদের পাশে সমর্থনের বদলে আরো অনেক বিকশিত প্রশ্ন দিতে যাচ্ছে। এটা থেকে বোঝা যায় যে আমাদের দেশ এখনো মানসিকতার দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে।
আমরা শুনলাম পায়েল সেনগুপ্তর কথা, উনি যেটা বললেন ঠিক সেই জিনিসটাই এখন কিন্তু এখানকার বিদ্বৎ সমাজে বহু চর্চিত বিষয়, এবং তারা এটা খুবই দুঃখের সঙ্গে লক্ষ্য করছেন যে এই যে বিতর্কে ঝড় উঠেছে, এই যে বিকাশ বহলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে সরব হলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত, তারপরে আজকেই শোনা গেছে যে অভিনেতা আলোক নাথের বিরুদ্ধে একজন, তিনি অবশ্য নিজে অভিনেত্রী হন কিন্তু তিনি অতি পরিচিত ফিল্ম ব্যক্তিত্ব একজন, তিনিও কিন্তু অভিযোগ করেছেন যে তাকে মানে অবস্থার সুযোগ নিয়ে বেশ কিছুদিন আগের কথা তাকে কিন্তু ধর্ষণ করেছেন অলোকনাথ। এই যে এই ব্যাপারগুলো হচ্ছে তাতে আমার পায়েল এইমাত্র যা বলল যে বিজেপি সাংসদ উদিত রাজ তিনি বলেছেন যে মহিলাদের অনেকেই নাকি টাকার জন্য এরকম অভিযোগ করছে। মানে ভাবা যায় না যেখানে এই জিনিস এই ধরনের জিনিস মহিলারা করবেন তখনই এত লজ্জা এত কিছু সংকোচ কাটিয়ে তারা মুখ খুলেছেন, তারা কি নিজেদের পণ্য হিসেবে দাখিল করার জন্য এই অভিযোগ করবেন, তা তো নয়, কিন্তু তাদের এরকম ভাবে দেখানো হচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে দুঃখ। এবং শুধুমাত্র ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতিক্রিয়া নয়, এটা কিন্তু ভারতের বর্তমান রাজনীতিকদেরও প্রতিক্রিয়া অনেকটা এই ধরনের, এটা খুবই দুঃখজনক।
শুধু কি চলচ্চিত্র জগতেই এই ধরনের যৌন হেনস্থার ঘটনা ঘটে নাকি আরো সমাজে এরকম ঘটনা ঘটছে?
হ্যাঁ, এখানে আসলে আমরা মূলত শুরু করেছিলাম বলিউড নিয়ে বা চলচ্চিত্র জগৎ নিয়ে, কারণ সেখানেই সবচেয়ে বেশি পরপর মিটু আন্দোলন যেটা সেটা হয়েছে। কিন্তু আমি স্মরণ করে দিতে চাই আমাদের শ্রোতা বন্ধুদের যে বেশ কিছুদিন আগে কেপিএস গিল নামে একজন জবরদস্ত পাঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল, যিনি নাকি পাঞ্জাবে জঙ্গি আন্দোলন শিখ জঙ্গি আন্দোলন পর্যদস্ত করেছিলেন বলে সারা ভারতে নাম কিনেছিলেন এবং তার প্রশংসায় সবাই পঞ্চমুখ হয়েছিলেন, তিনি হকি ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন, মানে হকি ফেডারেশনের, ভারতের হকি ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন, এবং তিনি একজন আইএএস মহিলা অফিসারের পেছনে হাত দিয়ে খুব কুৎসিত একটা ভঙ্গি করেছিলেন যেটা ওই আইএএস অফিসার নিতে পারেনি এবং তিনি সেটা সঙ্গে সঙ্গে আপত্তি জানিয়েছিলেন। দীর্ঘ মানে আইনি লড়াই এবং সামাজিক লড়াইয়ের পর কেপিএস গিলকে কিন্তু হকি ফেডারেশন থেকে বাদ দেওয়া হয়েছে, এবং যেটা সবচেয়ে বেশি হয়েছে এম জে আকবর, তিনি ছিলেন আন্দোলনের পত্রিকা টেলিগ্রাফ পত্রিকা, তিনি প্রথম সম্পাদক, তার হাত দিয়ে টেলিগ্রাফের প্রতিষ্ঠা, তাছাড়া আরো বহু সাংবাদিক জীবনে তার বহু কৃতি রয়েছে, তবে এবং তারপরে তিনি চলে যান, এটা এখন কেন্দ্রীয় মন্ত্রী, তিনি রাজনীতিতে চলে যান, তার মতন লোকও কিন্তু এই ধরনের যৌন নিগ্রহের ঘটনায় জড়িয়ে পড়েছেন এবং তার নামে এখন অভিযোগ জমা হচ্ছে। সুতরাং এটা সর্ববিস্তৃত সমস্ত দিকেই এটা ছড়িয়ে রয়েছে, যেটা খুবই দুঃখজনক, দুর্ভাগ্যজনক।
দীপঙ্কর চক্রবর্তী, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আগামীকাল হ্যালো ওয়াশিংটনে আপনারা অংশগ্রহণ করার জন্য আমাদের ওয়েব পেজ voabangla.com অথবা ফোন করে আপনাদের প্রশ্ন অথবা মন্তব্য আমাদের জানাতে পারেন ফোন নম্বর 2026193062। বিশ্বব্যাপী গবেষকরা গবাদি পশু থেকে মিথেন গ্যাস নির্গমন কমানোর জন্য পশু খাদ্যের সাথে বিশেষ উপাদান মেশাচ্ছেন। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষকরা দুধের খামারে গাভীর খাবারের সাথে সমুদ্র শৈবাল মিশিয়ে গবাদি পশুকে আরও বেশি পরিবেশ বান্ধব করে তোলার চেষ্টা করছেন। ভয়েস অব আমেরিকার প্রতিবেদক ডেবরা ব্লকের প্রতিবেদন থেকে পড়ছেন শাহাদাত হোসেন সবুজ।
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার দুগ্ধ খামারে গাভীগুলোকে সকালের খাবার দেয়া হচ্ছে। খাবারের সাথে মেশানো হচ্ছে সামুদ্রিক শৈবাল, গোখাদ্যের সাথে নানা ধরনের উপাদান যেমন রসুন, কমলা, দারচিনি, এমনকি তরকারি মিশিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন গবেষকরা। দুগ্ধ খামার এবং অন্যান্য গবাদি পশুর খামারগুলো মিথেন গ্যাসের প্রধান উৎস। কার্বন ডাই অক্সাইডের চেয়েও কিন্তু এটি ক্ষতিকর। এ দুটো গ্যাসই গ্রিনহাউস গ্যাসের প্রভাবের পেছনে দায়ী। আমরা জানি গ্রিনহাউস গ্যাস যেগুলো নির্গত হয় সাধারণত গাড়ি ঘোড়ার ধোঁয়া থেকে, কলকারখানার ধোঁয়া থেকে, সেগুলোই এক পর্যায়ে ওজোন স্তরের ফুটো তৈরি করে, যার ফলে সূর্যের অতি বেগুনি আলো পৃথিবীতে প্রবেশ করে। এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর। বিশ্ববিদ্যালয়ের গবেষক ব্রিয়নো রুকে বলছিলেন,
so it's a nice little sweet treat for them. We try to mix it as well as we can into their feed.
আমরা খাবারের সাথে এটি মিশিয়েছি, যার ফলে খাবারে মিষ্টি স্বাদ যুক্ত হয়েছে। কিছু গাভী এ ধরনের খাবার বেছে নেবে, আবার অন্যগুলো সরাসরি এই খাবার খেতে শুরু করবে। এই যে বিশ্ববিদ্যালয়ের গবেষকরা গবাদি পশুর খাবারের সাথে সামুদ্রিক শৈবাল মেশাচ্ছে, এর কারণ হচ্ছে মিথেন গ্যাসের যে নির্গমন সেটা বন্ধ করা যায় কিনা। গবেষকরা দেখেছেন খাবারে অল্প পরিমাণ সামুদ্রিক শৈবাল মেশানোর ফলে গরুর মাধ্যমে বাতাসে মিথেন গ্যাসের নির্গমন কমছে কিনা। এই গ্রিনহাউস গ্যাস গরুর গোবর এবং মলত্যাগের সময় উৎপন্ন হয়, যেমনটি বলছিলাম। এই গ্যাস কমানোর জন্য অন্য স্বাভাবিক খাবারের সাথে সামুদ্রিক শৈবাল মেশানো হচ্ছে। তবে গবাদি পশুর খাবারের সাথে এসব মেশানোর আগে গবেষণাগারেই পরিপাকতন্ত্রের পরিবেশ তৈরি করে দেখা হয়েছে। তার মানে হচ্ছে গবেষণাগারে এমনভাবে যন্ত্রপাতি তৈরি করা হয়েছে যেটি কিনা গরুর পরিপাকতন্ত্রের মতোই কাজ করবে। অণুজীব বিজ্ঞানী গবেষক মেথিয়া হেস বলছিলেন, আমরা গবেষণাগারে ছটি ভিন্ন অন্ত্রণালী তৈরি করেছি এবং একই সাথে খাবারের মিশ্রণ তৈরি করে পর্যবেক্ষণ করেছি। দুধের নমুনাও সংগ্রহ করা হয়েছে স্বাদ ও পুষ্টিগুণ দেখবার জন্য। গরু যখন খাবার খাওয়ার জন্য বিশেষ পাত্রে মাথা রাখে, সেখান থেকেও কিন্তু শ্বাস প্রশ্বাসের সাথে কতটুকু মিথেন আসছে তা পরিমাপ করা হচ্ছে। গবেষকরা দেখেছেন খাবারের নতুন মিশ্রণের কারণে মিথেন গ্যাসের পরিমাণ 30% কমে গেছে। এটা সত্যি বেশ আশাব্যঞ্জক। দুগ্ধ খামার এবং গবাদি পশু পালনের ক্ষেত্রগুলো মিথেন গ্যাস তৈরির প্রধান জায়গা। ক্যালিফোর্নিয়াতে 2030 সালের মধ্যে এই গ্যাস নির্গমন 40% কমানোর কথা বলা হয়েছে। ডেইরি সায়েন্টিস্ট আরিমাস কেব্রি বলেন,
Reducing methane ultimately means reducing greenhouse gases and reducing the impacts of climate change. So
মিথেন গ্যাসের নির্গমন বন্ধ করা মানে হচ্ছে গ্রিনহাউস গ্যাস কমানো, যা পারতপক্ষে বিশ্ব উষ্ণায়ন কমাবে। এটা আমাদের সবাইকে, পুরো বিশ্বকেই প্রভাবিত করবে। তবে গবাদি পশুর খাদ্যে সামুদ্রিক শৈবাল মেশানো কতটুকু নিরাপদ তা নিয়ে আরও গবেষণা চালাতে হবে।
এবার শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন ইংরেজি শিক্ষার আসর, এভরিডে গ্রামার।
আমাদের প্রতি সপ্তাহের আয়োজন এভরিডে গ্রামারে আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। অনুষ্ঠান উপস্থাপন করছি আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
সাবরিনা, বলতে পারো আজ আমরা ঠিক কোন বিষয়টি নিয়ে আলোচনা করব?
না ঠিক সেভাবে বলতে পারছি না, তবে আমি কিন্তু অনুমান করতে পারছি।
বলো তাহলে তোমার কি অনুমান?
আমার মনে হচ্ছে আজও মনে হয় আমরা ফ্রেজ কিংবা ফ্রেজাল ভার্ব নিয়ে আলোচনা করব।
হ্যাঁ সাবরিনা, তোমার অনুমান অনেকটাই ঠিক হয়েছে। আজ আমরা ফ্রেজাল ভার্ব নিয়ে আলোচনা করব, তবে এই ফ্রেজাল ভার্ব অনেকটা একটু ভিন্ন রকমের বলতে পারো। এটাকে বলা হয় ইউফেমিস্টিক ফ্রেজাল ভার্ব।
আচ্ছা, ইউফেমিস্টিক ফ্রেজাল ভার্ব, এটা কিন্তু আমার কাছে একদমই নতুন মনে হচ্ছে। আমি কিন্তু কখনো শুনিনি এই ফ্রেজাল ভার্বের কথাটা।
হ্যাঁ ঠিকই বলেছ, এই ভার্বটা আসলে তেমন একটা খুব পরিচিত ভার্ব নয়, বিশেষ করে এর নামটা অর্থাৎ ইউফেমিস্টিক ফ্রেজাল ভার্ব। কিন্তু এর ব্যবহার কিন্তু আমরা প্রায়শই করে থাকি,
তাই নাকি? তা কেমন করে এবং কখন?
শোনো তাহলে, লুসিয়া আর কাভে কিভাবে এই ইউফেমিস্টিক ফ্রেজাল ভার্ব ব্যবহার করছে।
Did you hear the news? Yesterday, the company laid off Jack.
That's terrible. Who's Jack?
Oh, he is, or was, my coworker.
Oh, yeah. Wow, I can't believe he was let go.
Yeah. On top of that, he had to put his dog to sleep just last week. He's having a tough time.
This is all pretty sad.
And his old friend just passed away.
Okay, I don't think I can handle any more sad news. We should talk about today's lesson.
তাহলে লুসিয়া আর কাভের মধ্যকার এই সংলাপে কি বুঝতে পারলে সাবরিনা?
হ্যাঁ, আমার মনে হচ্ছে আমি তো কিছুটা বুঝতে পেরেছি। মানে কাভে তার সহকর্মীর কিছু দুঃখের কথা লুসিয়ার সাথে শেয়ার করছিল।
যেমন?
হ্যাঁ, যেমন ওই কাভে বলছিল যে ওই সহকর্মী জ্যাক, যার নাম ছিল, তাকে গতকাল চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। তার উপর আবার তার কুকুরকে কেউ মেরে ফেলেছে। আবার হয়েছে কি, তার একজন পুরনো বন্ধু মারা গেছে।
হ্যাঁ, একদম ঠিক বলেছো তুমি। আচ্ছা, এখানে কি তুমি বুঝতে পারছো কোন ভার্বগুলো ফ্রেজাল ভার্ব?
হ্যাঁ, এখানে যেমন বলা হচ্ছিল যে লেড অফ, লেট গো, পাস্ট অ্যাওয়ে, এগুলো তো ফ্রেজাল ভার্ব হতে পারে।
আরও একটা ফ্রেজাল ভার্ব আছে, সেটা হলো পুট টু স্লিপ। অবশ্য এটা বুঝতে তুমি পারোনি, কারণ এই ফ্রেজাল ভার্বটা বাক্যের মধ্যে ঠিক একসঙ্গে ব্যবহার করা হয়নি, কিন্তু ভার্বটা হচ্ছে পুট টু স্লিপ।
আচ্ছা, তাহলে এগুলো তো সবই আমার মনে হচ্ছে ফ্রেজাল ভার্ব। তো এই ফ্রেজাল ভার্বগুলোকে কেন ইউফেমিস্টিক ফ্রেজাল ভার্ব বলা হচ্ছে এই নতুন নামটা?
আসলে এখানে যে কয়টা ফ্রেজাল ভার্ব তুমি শুনলে, এর সবকটাই হচ্ছে ইউফেমিস্টিক ফ্রেজাল ভার্ব।
হ্যাঁ, এই যে এই উদাহরণগুলো আমরা দিলাম, তো এগুলো সবই তো হচ্ছে ফ্রেজাল ভার্ব। তাহলে ইউফেমিস্টিক ফ্রেজাল ভার্ব কোনগুলো?
আসলে একটা মজার ব্যাপার কি জানো, এখানে যে কটা ফ্রেজাল ভার্ব তুমি শুনলে, এর সবকটাই কিন্তু ইউফেমিস্টিক ফ্রেজাল ভার্ব।
আচ্ছা, তো কিন্তু সেটাই তো আমি বুঝতে পারছি না যে বিশেষ করে ইউফেমিস্টিক ফ্রেজাল ভার্ব কেন।
আচ্ছা, এটা বোঝার জন্যে এসো শোনা যাক তাহলে পরবর্তী সংলাপ।
Euphemisms are expressions used to address sensitive subjects indirectly. Americans use euphemisms a lot in everyday speech.
When talking about subjects like death or love or bodily functions, euphemisms can be helpful. For example, it's considered polite to say passed away instead of died.
Americans often replace a word with a euphemistic phrasal verb.
এখানে তো লুসিয়া বলছে যে কোনো স্পর্শকাতর বিষয় তুলে ধরার জন্য ইউফেমিস্টিক ফ্রেজাল ভার্ব ব্যবহার করা হয়। তবে ব্যাপারটা কিন্তু আমার কাছে এখনো পরিষ্কার হলো না।
আচ্ছা, এই ইউফেমিস্টিক ফ্রেজাল ভার্ব কিংবা ইউফেমিজম, এর আক্ষরিক মানেটা হচ্ছে যে অপ্রিয় কোনো ব্যাপারকে বলা যায় খুব কোমল করে খুব ভালোভাবে উপস্থাপন করা। এক অর্থে এটাকে বলা যায় সুবচন হিসেবে পরিবেশন করা।
আচ্ছা, আর তাই কিন্তু লুসিয়া বলছিল যে আমেরিকানরা খুব বেশি ইউফেমিজম ব্যবহার করে থাকে এসব কারণে।
When I said Jack was dismissed from his job, I used the phrasal verb laid off.
And I said let go to express the same meaning.
I used put to sleep to mean Jack's dog was killed.
And you also said passed away to mean Jack's friend had died.
Exactly. Since these are all sensitive topics, indirect speech is considered more polite.
এই যেমনটি এখন আমরা শুনলাম, বিশেষত যেমনটি কাভে বলছে যে মৃত্যু কিংবা ভালোবাসা কিংবা দৈহিক কোনো আচরণ এসব বিষয় লেখার সময় বিষয়গুলোর মধ্যে যদি কোনো অপ্রিয় দিক থাকে তাহলে সেটাকে আড়াল করার জন্যে এই ইউফিমিজম কিংবা ইউফিমিস্টিক ফ্রেজাল ভার্ব ব্যবহার করা হয়। সাবরিনা, এবার এর কয়েকটা উদাহরণ দাও তো।
হ্যাঁ, এই যেমন কাভে বলছিল যে ডাইডের বদলে পাস্ট অ্যাওয়ে বলাটা কিন্তু অনেক বেশি কোমল এবং শোভনীয়।
হ্যাঁ, ঠিক বলেছ। আরেকটা উদাহরণ দাও তো।
ওই যে কাভে চাকরি থেকে ছাঁটাই বা ডিসমিস না বলে তার পরিবর্তে ব্যবহার করেছিল লেড অফ, তো এটাও কিন্তু আসলে ইউফেমিস্টিক ফ্রেজাল ভার্বের একটা উদাহরণ।
হ্যাঁ, ঠিক বলেছ। আর ওই একই অর্থে লুসিয়া আরেকটা ইউফেমিস্টিক ফ্রেজাল ভার্ব ব্যবহার করল, আর সেটা হচ্ছে লেট গো।
হ্যাঁ, আর জ্যাকের কুকুরকে যে মেরে ফেলা হয়েছিল সেটা বোঝাতে সরাসরি কিল্ড না বলে তারা ব্যবহার করল পুট টু স্লিপ।
হ্যাঁ, আসলে কি জানো সাবরিনা, এই কথাগুলো এবং এই বিষয়গুলো, এই সাবজেক্টগুলো বেশ স্পর্শকাতর, আর তাই অন্য শব্দ কিংবা অন্য ফ্রেজ যেটাকে আমরা বলছি সেটা ব্যবহার করে পরোক্ষভাবে বলাটাই হচ্ছে আমেরিকান কালচারে কিংবা আমেরিকান সংস্কৃতির একটা অংশ, এবং ইংরেজি ভাষী যারা তাদেরও সংস্কৃতির মধ্যে সবশুদ্ধ একটা ভদ্রতারই অংশ।
এখন কিন্তু একদম আমি পরিষ্কারভাবে বুঝে গেছি যে ইউফেমিজম কি এবং ইউফেমিস্টিক ফ্রেজাল ভার্ব কাকে বলা হয়।
তাহলে সাবরিনা, সে কথাই মাথায় রেখে আজকের মতো আমাদের এই সংকলন থেকে এখন ওঠার সময় প্রায় হয়ে এলো। তবে ওঠার আগে শ্রোতারা, দর্শকরা, আপনাদের জানিয়ে রাখি যে আমাদের এই অনুষ্ঠান আপনারা আমাদের ওয়েবসাইটে দেখতে পাবেন, আমাদের ফেসবুক ফ্যান পেজেও দেখতে পাবেন, আর প্রতি মঙ্গলবার অধিবেশন চলার সময়ও এটি শুনতে পাবেন, দেখতেও পাবেন।
জানিয়ে দিচ্ছি আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.voabangla.com, আর আমাদের ফেসবুক ফ্যান পেজের ঠিকানা হচ্ছে facebook.com/voabangla।
আর এভরিডে গ্রামারের এই সংকলন বন্ধ করার আগে
আমি সাবরিনা চৌধুরী
এবং আমি আনিসা আহমেদ আপনাদের সবার জন্য রেখে যাচ্ছি এক স্তবক শুভকামনা।
ভয়েস অব আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো কি আপনি দেখছেন? প্রতি শনিবার বাংলাদেশ সময় রাত 11:20 এনটিভি চ্যানেলে প্রচারিত হয় হ্যালো আমেরিকা। এতে থাকে আমেরিকার জীবনধারা, প্রবাসী বাঙালির জীবনের কথা আর সাক্ষাৎকার। আরও প্রচারিত হয় আমেরিকার রাজনীতি নিয়ে সাপ্তাহিক আলোচনা, দেখবেন আর টিভি চ্যানেলে প্রতি মঙ্গলবার সন্ধ্যায়। রয়েছে VOA 60, 60 সেকেন্ডে আমেরিকার প্রধান কিছু খবর, প্রচারিত হয় দেশ টিভিতে। আমাদের সব অনুষ্ঠান দেখতে পারেন ইউটিউব এবং ফেসবুকে VOA বাংলার ফ্যান পেজে। অনুষ্ঠান দেখুন, উপভোগ করুন।
আর এবার খেলার খবর জানাচ্ছেন আসানুল হক।
ধন্যবাদ। খেলার খবরের প্রথমে রয়েছে ফুটবল। বাংলাদেশে বঙ্গবন্ধু গোল্ড কাপ চলছে এবং সেই টুর্নামেন্টের সবশেষ খেলা ছিল তাজিকিস্তান এবং ফিলিপিন্সের মধ্যে। প্রথমবারের মতো তাজিকিস্তান ফিলিপিন্সকে পরাজিত করলো 2-0 গোলে এবং এর ফলে তাজিকিস্তান ফাইনালে চলে গেল। এবং ফাইনাল খেলা হবে বাংলাদেশ এবং ফিলিস্তিনের মধ্যে যে ম্যাচটি হতে যাচ্ছে, সেই ম্যাচে যারা জয়ী হবে তারাই শুক্রবার ফাইনালে খেলবে। ঢাকা থেকে যোগ দিচ্ছেন ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকার। দিলু ভাই, তাজিকিস্তান আজকে 2-0 গোলে ফিলিপিন্সকে পরাজিত করলো প্রথমবারের মতো, সেটি কিভাবে সম্ভব হলো?
সম্ভব হলো যে একটা সুন্দর টিম ওয়ার্কের উপরে ভর করে তারা জয়টা তুলে নিয়েছে। কারণ তারা প্রথম পর্বে যে দুটো ম্যাচ খেলেছিল সেখানেও কিন্তু তাজিকদের খেলায় একটা গতি ছিল, একটা প্ল্যানিং ছিল, ভালো ফুটবল তারা খেলেছে। যদিও ফিলিপাইন তারাও কিন্তু র্যাঙ্কিংয়ে অনেকটাই উপরে ছিল তাজিকিস্তানের থেকে, তারা কখনোই তাজিকিস্তানের কাছে হারেনি। আজই প্রথম তারা হেরেছে এবং অ্যাটাক কাউন্টার অ্যাটাকও ছিল ফিলিপিন্সের। দুর্ভাগ্য যে তারা একাধিক গোলে সুযোগ নষ্ট করেছে, আর তাজিকিস্তান তারা যে 2-3 সুযোগ সৃষ্টি করেছিল সেখান থেকেই কিন্তু তারা দুটি গোল তুলে নিয়েছে প্রথমার্ধে এবং খেলার শেষ দিকে দ্বিতীয় গোলটা তারা তুলে নেয়। এটা অবাক হলেও সত্যি, প্রায় সমসাময়িক দুটি দলের মধ্যে যে লড়াইটা সেখানে বোধ করি ইভেন ডেতে তাজিকিস্তান তারা ভালো খেলেই কিন্তু ম্যাচটা জয় করে নিয়ে গেল এবং তারা কিন্তু খুবই খুশি যে প্রথমবারের মতো তারা বঙ্গবন্ধু গোল্ড কাপে ফাইনালে উঠে গেছে। তার থেকেও বড় কথা, বাংলাদেশের মানুষের কিন্তু চোখ হলো কাল সেকেন্ড সেমিফাইনালে প্যালেস্টাইনের বিরুদ্ধে বাংলাদেশ খেলবে। প্যালেস্টাইন এই টুর্নামেন্টে যতগুলি দল খেলছে র্যাঙ্কিংয়ে সব থেকে এগিয়ে, তাদের র্যাঙ্কিং 100 নম্বরে আর বাংলাদেশ 197। স্বভাবতই প্যালেস্টাইনের সাথে বাংলাদেশের দূরত্বটা অনেক বেশি এবং প্যালেস্টাইন একমাত্র দল যারা গ্রুপে দুটো ম্যাচই জয় করে তারা সেমিফাইনালে এসেছে। অন্যদিকে বাংলাদেশ প্রথম খেলায় তারা জয়লাভ করলো, পরের ম্যাচে কিন্তু তারা হেরে গিয়েছিল। তারপরে বাংলাদেশ দলের যে ইংলিশ প্রশিক্ষক জেমিডিয়ে, তিনি কিন্তু বলেছেন যে তার দল ইমপ্রুভ করছে, যদিও প্রতিপক্ষ অনেক শক্তিশালী। তারপর তিনি মনে করেন যদি প্লেয়াররা তাদের চান্সগুলো কাজে লাগাতে পারে তাহলে হয়তো ভালো রেজাল্ট সম্ভব। অন্যদিকে বাংলাদেশ দলের যে অধিনায়ক জামাল ভুঁইয়া, ডেনমার্ক প্রবাসী জামাল ভুঁইয়া, তিনি বলেছেন যে আমরা আগের ম্যাচগুলোতে যে ধরনের ভুল করেছি সেটা যদি রিকভারি করতে পারি, যদি ভুলটা না হয় তাহলে কিন্তু র্যাঙ্কিংয়ে ওরা এগিয়ে থাকলে ওদের হারানো সম্ভব।
নিশ্চয়ই দিলু ভাই, একটা কথা বলা হচ্ছে প্রচার মাধ্যমে যে বাংলাদেশ দলের কোচ জেমি ডে, তিনি এই সেমিফাইনালে যেটি বুধবার অর্থাৎ আগামীকাল বাংলাদেশ এবং ফিলিস্তিনের মধ্যে, সেটিতে ফিলিস্তিন দলের সেট পিস আক্রমণ নিয়ে তিনি চিন্তিত। ফিলিস্তিনের এবারের এই টুর্নামেন্টে যে 3 গোল, তার মধ্যে 2 এসেছে হেড থেকে। গোল দুটি যারা করেছেন আব্দুল লাতিফ আল বাহাদারি এবং খালেদ সালেম, দুজনেই 6 ফুটের ওপরে তাদের উচ্চতা, এবং বাকি যারা আছেন তাদেরও গড় উচ্চতা বাংলাদেশের খেলোয়াড়দের চাইতে বেশি। এবং সেট পিস নিয়ে চিন্তিত কোচ, প্রথমে একটু বলবেন যে সেট পিস ব্যাপারটি কি এবং কেন কোচ এটি নিয়ে চিন্তিত?
ঠিক তাই, কারণ বাংলাদেশ সাম্প্রতিক সময়ে যত আন্তর্জাতিক ম্যাচ খেলেছে এবং যেখানেই তারা হেরেছে সবগুলি এই সেট পিস থেকে, ডেড বল থেকে, ফ্রি কিক থেকে বলগুলি এয়ারে ভাসিয়ে দেয় গোলমুখে, এবং সেখানে যে দীর্ঘদেহী খেলোয়াড়রা ডিফেন্ডার কিংবা স্ট্রাইকাররা তারা কিন্তু গোল করে যাচ্ছেন। এবং প্যালেস্টাইনের সব প্লেয়ারই কিন্তু বেশ লম্বা চওড়া, খুবই সুন্দর স্বাস্থ্যের অধিকারী। তুলনায় বাংলাদেশি প্লেয়াররা, বিশেষ করে বাংলাদেশি ডিফেন্ডাররা বেশ খুব একটা বেশি হাইট বলা যাবে না। সেখানে জেমিডের ভয় পাওয়ারই কথা, কারণ বক্সের বাইরে ডেঞ্জার জোনে যে ফ্রিকিকগুলি হয়, সেট পিসগুলি হয়, সেখান থেকে তারা যে বলগুলি এয়ারে ভাসিয়ে দেন বা দুই উইংকে ব্যবহার করে তারা যে গোলমুখে বলগুলি ভাসিয়ে দেন সেখান থেকে তারা গোল তুলে নিচ্ছেন। এবং শেষ ম্যাচেও যে ফিলিস্তিন যে নেপালের বিরুদ্ধে প্যালেস্টাইন যে গোলটা করেছিল গোটা খেলায় তার দ্বারা ডোমিনেট করেছিল, তারপরে তারা গোল করতে পারছিল না। গতবারের বঙ্গবন্ধু গোল্ড কাপের চ্যাম্পিয়ন নেপাল কিন্তু প্যালেস্টাইনকে বেশ একটা চাপের মধ্যে ঠেলে দিয়েছিল, কিন্তু বিরতির পর একটা চমৎকার মুভ থেকে লেফট সাইড থেকে লেফট উইং থেকে বলটা গোল মুখে ভাসিয়ে দিয়েছিল, সেই বলে হেডে একটা দুর্দান্ত হেডে গোল করেছিল প্যালেস্টাইন। এবং সেটাই হলো ভীতির কারণ, কারণ আপনি যেটা বললেন যে তিনটা গোলে তিনটা গোলই তারা কিন্তু এই রিয়ারে বল ভাসিয়ে দেওয়া কর্নার বা সেট পিস ফ্রি কিক থেকে তার গোল করেছে, এবং সেটাই কিন্তু সত্যি খুবই বাংলাদেশ দলের জন্য ভীতির কারণ। কারণ বাংলাদেশ ওই যেটা বলছিলাম যে সাম্প্রতিক সময়ে বড় ফুটবলে ইন্টারন্যাশনাল ফুটবলে যে পরাজয়গুলি এসেছে সেটা শেষ দিকে এই সেট পিস থেকে গোল খেয়ে তারা হেরে গেছে, এটা বাংলাদেশ দলের জন্য আসলেই ভয়ের কারণ।
বিলু ভাই, একটা ব্যাপার হচ্ছে যে ফিলিস্তিন দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে একটি অত্যন্ত ঝঞ্ঝা বিক্ষুব্ধ দেশ, দেশ বলবো না, ফিলিস্তিন একটি এলাকা, এবং রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে তারা যুদ্ধ করে যাচ্ছে বহুদিন ধরে। সেই দেশে ফুটবল টিম এত কিভাবে চমৎকার ফুটবল খেলছে?
এটা বেসিক্যালি অনেকগুলি কারণেই, যে অ্যারাবিয়ান ফুটবলটা কিন্তু আমাদের যে সাবকন্টিনেন্ট, যে দক্ষিণ পূর্ব এশিয়ায় যে খেলাটা ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ, নেপাল, ভুটান, এদের থেকে তাদের ফিজিক অনেক বেটার, তাদের স্ট্রেংথ অনেক বেশি, এবং অ্যারাবিয়ান স্টাইলটা টোটালি কিন্তু ইউরোপের পাওয়ার ফুটবলের উপরে অনেকটাই ডিপেন্ড। এবং ফিলিস্তিনে কিন্তু সেই খেলাটাই খেলে, এবং ফিলিস্তিনে কিন্তু ম্যাক্সিমাম প্লেয়ারই দেশের বাইরে খেলে। তারা এমনও বলেছেন যে কখনো তারা প্র্যাকটিস করছেন, বাইরে যুদ্ধের দামামা বেজে গেল, গোড়াগুড়ি শব্দ হচ্ছেন, তখন তারা খেলা বন্ধ করে নিরাপদ আশ্রয়ে থাকেন। এবং অনেকেই কিন্তু বাংলাদেশে ফুটবল খেলার প্রতি আগ্রহ জানিয়েছেন, কারণ বাংলাদেশের অনেকগুলি ক্লাব কিন্তু প্যালেস্টাইন এবং ফিলিপাইনের যারা ভালো খেলেছেন এবারে বঙ্গবন্ধু গোল্ড কাপে তাদেরকে দলভুক্ত করার চেষ্টা করছেন, এবং তারা ভালো প্রস্তাবও দিয়েছেন, এবং তারাও অবাক হয়েছেন ফিলিপাইন এবং এই লেবারিং প্যালেস্টাইনের ফুটবলাররা যে বাংলাদেশের ফুটবলে অনেক বেশি টাকা পাওয়া যায় সেটা শুনে কিন্তু তারাও আগ্রহী হয়েছেন। এবং প্যালেস্টাইনের বেশ কিছু প্লেয়ারকে কিন্তু ঢাকার প্রফেশনাল ফুটবল শুরু হবে এক মাস পরেই, বিভিন্ন ক্লাবগুলি কিন্তু তারা আফ্রিকা থেকে ইউরোপ থেকে প্লেয়ার এনে ট্রায়ালে ডেকেছেন অলরেডি। আপনাকে এর আগেও আমরা একদিন বলেছিলাম বসুন্ধরা কিং এবার কিন্তু কোস্টারিকার হয়ে যে ওয়ার্ল্ড কাপ খেলেছেন তেমন একজন প্লেয়ারকে উড়িয়ে এনেছেন। স্বভাবতই বঙ্গবন্ধু গোল্ড কাপে ভালো প্লেয়ারদের এবং তাজিকের দু তিনজন প্লেয়ারকেও কিন্তু স্থানীয় ফুটবলাররা ট্রেস করেছেন যে তারা ভালো খেলছেন। তো এটা হলো কি, প্যালেস্টাইন এবং আফগানিস্তান যারা সাফ ফুটবলে একাধিকবার চ্যাম্পিয়ন তাদের কিন্তু সব ফুটবলের এই জার্মানি জুনিয়র ডিভিশনে বিভিন্ন দেশে খেলেন।
ধন্যবাদ। এবারে ক্রিকেটের দিকে একটু নজর দিতে চাই। দুবাইয়ে পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যেকার প্রথম টেস্ট চলছে। অস্ট্রেলিয়া কিছুটা মনে হচ্ছে চাপের মুখে, কারণ পাকিস্তান দর্শকদের শ্রোতাদের অনেকেই হয়তো জানেন যে পাকিস্তান টসে জিতে প্রথমে ব্যাট করবার সিদ্ধান্ত নিয়েছিল। তারা 482 রান করেছিল সেই ইনিংসে। অধিনায়ক প্রথম উদ্বোধনী ব্যাটসম্যান, দুই উদ্বোধনী ব্যাটসম্যান ইমামুল হক এবং মোহাম্মদ হাফিজ যথাক্রমে 76 এবং 126 রান করেন, যেই কারণে প্রথম উইকেটটি পড়ে 205 রানের মাথায়। অর্থাৎ একদম শুরু থেকেই কিন্তু পাকিস্তান ব্যাটিংয়ে ক্রিজে তাদের প্রাধান্য বিস্তার করেছিল, এবং তারপর 110 রান করলেন হারিস সোহেল, 80 রান করলেন আসাদ শফিক, এবং 482 রানে শেষ পর্যন্ত তারা ইনিংস শেষ করলেন। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে তিনটি উইকেট নিয়েছেন সিডো 58 রান দিয়ে, এবং বাকিরা খুব একটা সুবিধা করতে পারেননি। এরপর অস্ট্রেলিয়া মাত্র 202 রানে অল আউট হয়ে গেল। তারা মাত্র 83 ওভার তিন বল খেলেছে, 202 রানে অল আউট হয়ে গেছে। তাদের উদ্বোধনী ব্যাটসম্যান খাওয়াজা 85 রান করেন এবং ফিঞ্চ করেন 62 রান। উদ্বোধনী জুটিটা খুব ভালো ছিল, 142 রানের জুটি, কিন্তু তারপর কিন্তু 142 থেকে 202 এর মধ্যে পুরো ইনিংস শেষ হয়ে গেল। এবং যে কারণে সেটি সম্ভব হলো সেটি হচ্ছে পাকিস্তানের বোলার 6টি উইকেট নিলেন বিলাল আসিফ 36 রান দিয়ে 6 উইকেট, এক অসাধারণ স্পেল। এখন পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে 45 রান 3 উইকেটের বিনিময়ে, 16 ওভার 2 বল খেলা হয়েছে, এটি টেস্ট ম্যাচ। ইমামুল হক এখনো অপরাজিত আছেন 23 রানে। দিলু ভাই, এই খেলা দেখে কি মনে হচ্ছে?
হ্যাঁ, সত্যি তাই, কারণ এটা পাকিস্তানের হোম গ্রাউন্ড। পাকিস্তান যেহেতু নিজের দেশে দীর্ঘদিন ধরে খেলতে পারে না, তারা এই দুবাই এবং আবুধাবিকেই তাদের হোম গ্রাউন্ড বানিয়েছেন। এবং এর আগে যে সিরিজটা হয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, সেখানেও কিন্তু পাকিস্তান জয়লাভ করেছিল। এবারও কিন্তু বলা যায় যে বেটার অবস্থায় পাকিস্তান, কারণ পিচটা এই দুবাই আবুধাবির উইকেটটা যত খেলা হয় ততটা বলটা স্পিনারদের ফেভারে চলে যায়। কারণ পাকিস্তানের ডেবিউট্যান্ট যে স্পিনার বেলাল আসিফ, তিনি কিন্তু 6 উইকেট নিয়েছেন। অবাক হলো সত্যি যে পাকিস্তানের মেইন স্ট্রাইক বোলারটা কিন্তু এই টেস্টের হলো ইয়াসির শাহ, লেগ স্পিনার, যার কিন্তু 150 বেশি উইকেট এবং টানা 5 টেস্টে তার ইনিংসে 5 উইকেট রয়েছে। এটা যদি তিনি এই টেস্টেও যদি 5 উইকেট দেন, তাহলে তিনি এক বিরল রেকর্ডের অধিকারী হবেন। অনেক বোলারকে টপকে তিনি টানা 6 টেস্টে 5 উইকেট নেওয়ার অধিকারী হবেন। প্রথম টেস্ট ইনিংসে কিন্তু উইকেট শূন্য, মোদ্দা কথা একজন তরুণ বোলার, নবীন বোলার 6 উইকেট নিয়ে পাকিস্তানকে ফ্রন্ট ফুটে রেখে দিয়েছে।
নিশ্চয়ই দিলু ভাই, অনেক ধন্যবাদ। দেখা যাক কালকে বাংলাদেশ বঙ্গবন্ধু গোল্ড কাপে সেমিফাইনালে কেমন খেলে। আজকে খেলার খবর এ পর্যন্তই।
এবার শুনুন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন রয়েছে।
আবদুল্লাহ আহমেদ আবদুল্লাহ একজন পলাতক সন্দেহভাজন আল কায়দা সন্ত্রাসী সংগঠনের উচ্চপদস্থ এই সদস্যকে 1998 সালের তানজানিয়ার দারুসালাম এবং কেনিয়ার নাইরোবিতে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসে বোমা হামলায় জড়িত থাকবার কারণে খোঁজা হচ্ছে। 1963 সালে মিশরে জন্মগ্রহণকারী আবদুল্লাহর উচ্চতা আনুমানিক 173 সেন্টিমিটার বা 5 ফিট 8 ইঞ্চির মতো। তার চোখ ও চুলের রং কালো, তার নিচু ঠোঁটে ক্ষতের দাগ রয়েছে। আবদুল্লাহ আহমেদ আবদুল্লাহ আবু মোহাম্মদ আল মাসরি নামেও পরিচিত। সে আল কায়দা সন্ত্রাসী গোষ্ঠীর অভিজ্ঞ আর্থিক বিষয় অফিসার, সহায়তাকারী এবং পরিকল্পনাকারী একজন সদস্য। 1998 সালের দূতাবাস হামলায় শত শত লোক প্রাণ হারিয়েছিলেন এবং হাজার হাজার জনগণ আহত হন, যাদের অধিকাংশই কেনিয়া ও তানজানিয়ার নাগরিক। এসব হামলায় যুক্তরাষ্ট্রের 12 জন নাগরিকও প্রাণ হারিয়েছিলেন। আবদুল্লাহকে এসব হামলা এবং অন্য কর্মতৎপরতার জন্য হত্যা এবং অন্যান্য অপরাধের সঙ্গে ষড়যন্ত্র করার দায়ে অভিযুক্ত করা হয়েছে। তাকে এবং অপর এক সহযোগী ষড়যন্ত্রকারী আল কায়দার সদস্য সাইফ আল আদেলকে হামলায় জড়িত থাকার জন্য চিহ্নিত করা হয়েছে। হামলা শেষে এরা দুজনে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপসের ছত্রছায় ইরানে পালিয়ে যায়। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের রিভার্স ফর জাস্টিস প্রোগ্রাম আবদুল্লাহর গ্রেফতার বা বিচার সম্পর্কিত তথ্যের জন্য $1 কোটি পুরস্কার ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্র সরকার এই মর্মে নিশ্চয়তা দিচ্ছে যে সকল নির্ভরযোগ্য তথ্য তদন্ত করে দেখা হবে এবং সকল তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। তথ্যাদি সঠিক প্রমাণিত হলে যুক্তরাষ্ট্র তথ্য প্রদানকারীদের অন্যত্র স্থানান্তরণের নিশ্চয়তা দিচ্ছে। আপনার কাছে এই ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তা www.reversforjustice.net অথবা ইমেইলে info@reversforjustice.net ঠিকানায় জানাতে পারেন। উত্তর আমেরিকায় তথ্যাদি জানাতে ফোন করুন 1-800-877-3927 নম্বরে।
শুনছিলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। এবার শুনবেন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবিরউদ্দিন।
জি অবশ্যই, ধন্যবাদ। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হেলি পদত্যাগ করেছেন বলে খবর প্রকাশ। বিস্তারিত খবরাখবরের জন্য এখন প্রতীক্ষায় রয়েছে সংবাদ মাধ্যম। মঙ্গলবার সকালে ট্রাম্প বলেছেন যে হেইলি তাঁর পদ ছাড়বেন বছরের শেষাশেষে গিয়ে। ইতিমধ্যে এক্সিয়স বার্তা সূত্রে জানা গিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হেলির পদত্যাগপত্র গ্রহণ করেছেন। ট্রাম্প আশাবাদ ব্যক্ত করে বলেছেন যে হেইলি আবার তাঁর প্রশাসনে ফিরে যাবেন ভিন্ন কোনো অবস্থানে অন্য কোনো ভূমিকায়। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পদে নিযুক্তির আগে হেইলি ছিলেন সাউথ ক্যারোলাইনার গভর্নর। ওই গভর্নর পদে তিনি পুনর্নির্বাচিত হয়েছিলেন। সাউথ ক্যারোলাইনার গভর্নর পদে তিনি ছিলেন প্রথম নারী। যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের সর্বসাম্প্রতিক সদস্য বিচারপতি ব্রেট ক্যাভানা বিব্রতকর মনোনয়ন প্রক্রিয়ার বৈতরণী পার হয়ে বিচারপতির পদে অধিষ্ঠিত হয়ে প্রত্যয় ব্যক্ত করেছেন। বিচার্য প্রতিটি বিষয় খোলা মন নিয়ে শ্রদ্ধাবনত চিত্তে বিচার করবেন তিনি। আনুষ্ঠানিক বিচার বিভাগীয় শপথ গ্রহণ অনুষ্ঠানে এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি। হোয়াইট হাউসের ইস্ট রুমে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি অ্যান্থনি কেনেডি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে। যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের 114তম বিচারপতি 53 বছর বয়সী ব্রেট ক্যাভানা বলেন তাঁর দপ্তরে যে 4 ল ক্লার্ক কাজ করবেন, যে 4 জনকে তিনি এ কাজে নিয়োগ দেবেন, তারা সবাই হবে নারী। সুপ্রিম কোর্টের ইতিহাসে যেমনটি কিনা এর আগে আর কখনো দেখা যায়নি। এই পর্যায়ে আমরা আমাদের কলকাতা সংবাদদাতার একটি রিপোর্ট শুনব। রিপোর্টটি পাঠিয়েছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়। রিপোর্টের মুখবন্ধে পরমাশিস ঘোষ রায় জানাচ্ছেন যে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে রাজস্থানের জয়পুর শহরে 22 জনের রক্তে জিকা ভাইরাস পাওয়া গিয়েছে। আক্রান্তদের মধ্যে একজন বিহারের সিওয়ান জেলার বাসিন্দা। ইতিমধ্যেই রাজস্থানের 38টি জেলায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। রিপোর্টটি এরকম।
এই ভাইরাসের হামলায় সতর্কবার্তা জারি করা হয়েছে রাজস্থান ও রাজধানী দিল্লিতেও। গোটা বিষয়ে রিপোর্ট তলব করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পড়াশোনার জন্য বেশ কিছুদিন ধরে জয়পুরে ছিলেন জিকা ভাইরাসে আক্রান্ত সিওয়াইনের 2 পড়ুয়া। কয়েকদিন আগেই বাহারের বাড়ি থেকে শহরে ফিরেছেন তারা, ফলে আপাতত তার পরিবারের লোকজনদের উপরও নজর রাখছে প্রশাসন। সংক্রমিত ব্যক্তির দেহ থেকে অত্যন্ত দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। বিপজ্জনক পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখতে রাজস্থান সরকারকে সাহায্য করবে 7 সদস্যের একটি বিশেষ কেন্দ্রীয় দল। জিকার মোকাবিলায় ইতিমধ্যেই ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলে একটি কন্ট্রোল রুমও খোলা হয়েছে। মশাবাহিত এই ভাইরাসটি সন্তান সম্ভাবনা মহিলাদের জন্য প্রবল আতঙ্কের। এর আক্রমণে প্রাণ যেতে পারে গর্ভস্থ সন্তানের। এখনো পর্যন্ত বিশ্বের প্রায় 82টি দেশে হানা দিয়েছে মারণ জিকা। 2016 সালে ব্রাজিলে মহামারী রূপে দেখা দেয় এই মারণ রোগ। চিকিৎসকদের আবেদন, অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, তবে জ্বর এলে দেরি না করে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আফগানিস্তানে শান্তি ও সমঝোতা কায়েম বা আফগান পিস অ্যান্ড রেকনসিলিয়েশন বিষয়ের নবনিযুক্ত বিশেষ প্রতিনিধি জালমে খলিলজাদ তালেবানদেরকে কাবুল সরকারের সঙ্গে আলোচনার টেবিলে জমায়েত করতে প্রতিবেশী রাষ্ট্রের মদত অন্বেষায় আজ মঙ্গলবার মিলিত হয়েছেন পাকিস্তানের শীর্ষ কর্তা ব্যক্তিদের সঙ্গে। ইতিমধ্যে বর্ধমান মারাত্মক প্রাণঘাতী আফগান যুদ্ধের 17 বর্ষপূর্তি হল এই গেল রবিবার দিন। জালমে খলিলদাল এখন যাবেন সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং কাতার। এই কাতারেই রয়েছে আফগান তালেবানদের তথাকথিত পলিটিক্যাল অফিস, রাজনৈতিক কার্যালয়। পূর্বাভাসে বলা হচ্ছে সামুদ্রিক ঘূর্ণি হারিকেন মাইকেল এখন আরও বলশালী হয়েছে। দুর্বার হয়ে এ ঘূর্ণি এখন ক্যাটাগরি 2-এর শক্তি নিয়ে এগিয়ে চলেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের দক্ষিণ পূর্ব উপকূল অভিমুখে। গভর্নর ডিট স্কট বলছেন আজ মঙ্গলবার অথবা আগামীকাল বুধবার এ ঝড় আরও উদ্দাম হয়ে ভূমিভাগে আছড়ে পড়বে 3 ক্যাটাগরির শক্তি নিয়ে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন রব ম্যাকলেইন এবং ফেসবুক লাইভে সহযোগিতা করেছেন সাবরিনা চৌধুরী এবং সাফিউল আলম মাসুদ। আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার এবং দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জনা ফিরোজ এবং আমার সঙ্গে থাকা সরকার কবিরুদ্দিন, আমরা দুজনই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, শুভরাত্রি।
ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সালাম নমস্কার, শুভরাত্রি।
দিস প্রোগ্রাম হ্যাজ কাম টু ইউ ফ্রম দ্য ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন।